الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি ঐতিহাসিক কোরবানি অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ও তালার এক নিয়ম সিস্টেম, আল্লাহ তালা কোরবানি করার হুকুম আহকাম নাজিল করেছেন। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজও পর্যন্ত এই কোরবানির প্রচলন ইসলামের মধ্যে হয়ে আসছে। হয়তোবা যুগের পরিবর্তনে এক এক নবীর এক এক শরিয়তের কারণে এক এক রকমের কোরবানি ছিল বা হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে শরিয়ত নিয়ে এসেছেন, এই শরিয়তের কোরবানির মাসলা মাসাইল এবং নির্ধারিত কিছু তথ্য বা হুকুম আহকামও রয়েছে। ঐতিহাসিক কোরবানি অনুষ্ঠানে আমরা কয়েক পর্বে বিভিন্ন বিষয়ে আলোচনা শুনেছি। আজকে ইনশাআল্লাহ তাবারক তাআলা আমাদের যে কোরবানি রয়েছে বা আমরা যে কোরবানি দেই, এ সম্পর্কে কিছু আলোচনা এবং তিরমিজি শরীফ থেকে একটি কোরবানির ফজিলত সম্পর্কেও জানার চেষ্টা করব। আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব কেমন পশু দিয়ে কোরবানি দিতে হবে এবং কোরবানির মধ্যে কিছু সতর্কতা রয়েছে তাও জানার চেষ্টা করব, এবং কোরবানি সম্পর্কিত কিছু দিক নির্দেশনা আমরা কোরআন ও হাদিস থেকে ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে আলোচনা করার চেষ্টা করব। নবী রাহমাত শাফি উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ও তাআলা ওই ব্যক্তির উপর ১০ বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি ১০ বার দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ও তাআলা ১০০বার ওই ব্যক্তির উপর রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি ১০০বার দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ও তাআলা ওই ব্যক্তির উপর ১০০০বার রহমত নাজিল করেন। আর যে ১০০০বার দুরুদ শরীফ পাঠ করে, তার জন্য হাদিসে পাকের মধ্যে ফজিলতের কথা এসেছে, যে ব্যক্তি ১০০০বার দৈনিক দুরুদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণে সে দুনিয়ায় থেকে তার জান্নাতের ঠিকানা দেখে না নেবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জিলহজ মাসে একটি বিশেষ আমল আমাদের নির্ধারণ করে নেওয়া উচিত, বেশি পরিমাণে দুরুদ সালাম পাঠ করা। তিরমিজি শরীফের একটি চমৎকার হাদিস দিয়েই আজকের এই পর্ব শুরু করতে চাই। আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ কোরবানির ঈদের দিন এমন কোনো ন্যাক আমল করে না যা আল্লাহ পাকের নিকট কোরবানির পশু জবহের মাধ্যমে রক্ত প্রবাহিত করার চেয়ে অধিক প্রিয় হয়। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদে কারিমা, এই দিন অর্থাৎ কোরবানির দিন কোরবানির পশু জবহ করে এর রক্ত প্রবাহিত করাটাই উত্তম ইবাদত, উত্তম আমল। এই কোরবানির পশু কেয়ামতের দিন আপন শিং, লোম, খুর, পা নিয়ে উপস্থিত হবে এবং কোরবানির পশুর রক্ত মাটিতে পতিত হওয়ার পূর্বেই আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। তাই তোমরা খুশি মনে কোরবানি করো। এই হাদিসে পাকটি তিরমিজি শরীফের তৃতীয় খণ্ডের মধ্যে বর্ণিত রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদে কারিমা কত চমৎকার! কোরবানির দিন বান্দা এমন কোনো নেক আমল করে না যা কোরবানির পশু জবে করার পর রক্ত প্রবাহিত হয় এর চাইতে অধিক উত্তম বা আফজাল বা প্রতিদানের কোনো কাজ বা নেক আমল বান্দা করে না। হযরত আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা বলেন, কিয়ামতের দিন কোরবানির পশুকে কোরবানিদাতার নেক আমলের পাল্লায় রাখা হবে। যে ব্যক্তি কোরবানি করে, কাল কিয়ামতের ময়দানে তার নেক আমলের পাল্লায় ওই কোরবানির পশু রাখা হবে, যার মাধ্যমে নেকির পাল্লা ভারী হবে। হযরত সাইয়েদুনা মোল্লা আলী কারী রহমতুল্লাহি তাআলা বলেন, কোরবানির পশুটি তার জন্য বাহন হবে, যার মাধ্যমে ওই ব্যক্তি খুব সহজভাবে পুলসিরাত পার হয়ে যাবে এবং ওই কোরবানির পশুর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কোরবানিদাতার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের জাহান্নাম থেকে মুক্তির বদলা হিসাবে গণ্য হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা আমরা কোরবানি করি, যখন সওয়াবের কথা শুনব, ফজিলতের কথা শুনব বা এর প্রতিদানের কথা শুনব, তখন সেই কোরবানি করাটা কিন্তু সওয়াবের উদ্দেশ্যই হবে এবং আল্লাহ তাআলার জন্যই হবে। আমরা অনেক সময় কোরবানি করি হয়তো করতে হবে বা না করলে মানুষ কি বলবে এমন কিছু কথাবার্তা শুনে এরপর আমরা কোরবানি করি, আর এর কারণেই দেখা গেছে প্রতিদান, সওয়াব, আল্লাহ তাআলার রাজি খুশি এই বিষয়টা কিন্তু হাইট অদৃশ্য থাকে। যে আমি কোরবানি কেন করছি, আমার রবের জন্য করছি। আর এই কোরবানি করার পিছনে আল্লাহ তালা কি প্রতিদান দান করবেন, এই প্রতিদান রয়েছে, এই কোরবানির পশু কাল কেয়ামতের ময়দানে আমার বাহন হবে, আমি এটায় সওয়ার করে আমি পুলসিরাত পার হব, এবং এই কোরবানির পশু কাল কেয়ামতের ময়দানে আমার নেকির পাল্লায় উঠবে, দেওয়া হবে এবং নেকির পাল্লা ভারী হবে। যখন এই প্রতিদান, এই সওয়াব আল্লাহ তালার জন্য কোরবানিটা করা হবে, সেই কোরবানি হবে কবুল এবং মকবুল কোরবানি হবে। আসুন কোরবানি সম্পর্কিত কিছু তথ্য আমরা জেনে নেই, যা জানা আমাদের জন্য খুবই জরুরি একটি বিষয়। যারা কোরবানি করি অথবা করি না, আল্লাহ চাইলে আগামী বছর করব, যা আমাদের এখনও তৌফিক হয়নি বা নিসাব পরিমাণ সম্পদ আমার হয়নি, এই জন্য কি জানবো না? ধর্মীয় জ্ঞান অবশ্যই জানবো, যা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। অনেক লোক পুরো পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কোরবানি দিয়ে থাকে, অথচ অনেক সময় নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার কারণে পরিবারের অধিক সদস্যদের উপর কোরবানি দেওয়া অজীব হয়ে যায়। এদের পক্ষ থেকে পৃথক পৃথক কোরবানি দিতে হবে। একটি ছাগল বা সবার পক্ষ থেকে কোরবানি দেওয়া হয়েছে, কারো পক্ষ থেকে অজীব আদায় হয়নি, কেননা ছাগলে এক অংশের চেয়ে বেশি অংশ হতে পারে না। কোনো এক নির্ধারিত ব্যক্তির পক্ষ থেকে ছাগল কোরবানি হতে পারে। একটি ছাগল পরিবারের সবার নামে দেওয়া হয়, দেখা গেছে ওই পরিবারের মধ্যে আরও দুইজন বা তিনজন এমন ব্যক্তি আছে যাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে, তারা এককভাবে কোরবানি দিতে হবে বা দেওয়া অজীব। সেখানে একটি ছাগল কিনে সবার পক্ষ থেকে কোরবানি দেওয়া হলো, বলা হয়েছে একটি ছাগল একটি অংশীদার, সেখানে দুইজন ব্যক্তি তিনজন ব্যক্তি অংশীদার হতে পারে না, তাই এখানে বাকিদের যে একটি ছাগল দিয়ে একজনই কোরবানি দিতে পারে। এরপরে ফতোয়ায় আলমগিরি পঞ্চম খণ্ড, গরু মহিষ ও উট দ্বারা সাতজনের পক্ষ থেকে কোরবানি হতে পারে। অংশীদারের যে কোরবানি বা আমরা ভাগে যে কোরবানি দেই গ্রামে শহরে বা দাওয়াত ইসলামের মধ্যেও কিন্তু অংশীদারি কোরবানি রয়েছে, ভাগের কোরবানি রয়েছে, ইস্তেমাই কোরবানি রয়েছে। তো সেখানে অংশীদার বা ভাগে যে কোরবানি যে পশু দ্বারা দিতে পারবেন, গরু মহিষ উট দ্বারা সাতজনের পক্ষ থেকে কোরবানি হতে পারে। নাবালক সন্তানের উপর যদিও কোরবানি ওয়াজিব নয়, তবুও তাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া উত্তম, আর এক্ষেত্রে তাদের অনুমতিও নেওয়ার প্রয়োজন নেই। প্রাপ্তবয়স্ক সন্তান বা স্ত্রীর পক্ষ থেকে কোরবানি দিতে চাইলে তাদের অনুমতি নিতে হবে। যদি তাদের অনুমতি ব্যতীত তাদের জন্য কোরবানি দেওয়া হয়, তাহলে তাদের পক্ষ থেকে ওয়াজিব আদায় হবে না। অনুমতি দু ধরনের হয়। নাম্বার এক, প্রকাশ্যভাবে, যেমন তাদের মত থেকে কেউ যদি সুস্পষ্টভাবে বলে দেয় আমার পক্ষ থেকে কোরবানি দিয়ে দাও। নাম্বার দুই, প্রমাণ সহকারে, যেমন অনুমতি বোঝা যায় এমন আচরণের মাধ্যমে, যেমন সে নিজের স্ত্রী কিংবা সন্তানের পক্ষ থেকে কোরবানি আদায় করছে আর তারাও স্ত্রী সন্তানরা এ ব্যাপারে অবগত আছে এবং সন্তুষ্টিও রয়েছে, এভাবেও আপনার অনুমতি হয়ে যায়। বাহারে শরিয়তের তৃতীয় খণ্ডে আরেকটি বিষয় কোরবানি সম্পর্কিত এসেছে, কোরবানির সময় কোরবানি করাটাই আবশ্যক, অন্য কোনো বস্তু কোরবানির স্থলাভিষিক্ত হতে পারে না। যেমন পশু কোরবানি করার পরিবর্তে পশুটি সাদকা করে দেয়া বা এটির মূল্য দান করে দেয়া যথেষ্ট নয়। আমাদের সমাজে কোরবানিকে বিলুপ্ত করে দেওয়ার নামে কিছু মানুষ এমন কিছু কথা কাজ করে। এখানে বলা হয়েছে বাহারে শরিয়তের তৃতীয় খণ্ডে, এবং এই মশালাটি ফতোয়া আলমগীরির পঞ্চম খণ্ডের মধ্যে রয়েছে, যে কোরবানির সময় কোরবানি করাটাই আবশ্যক, এখানে অন্য বস্তু কোরবানির স্থলাভিষিক্ত হতে পারে না। যেমন পশুটি কোরবানি না করে এটাকে সৎকার করে দেয়া অথবা এটির মূল্য দান করে দেয়া, বলা হয়েছে এটা কোরবানি হবে না। কোরবানির সময় কোরবানির পশু জবেহ করাটাই আবশ্যক। দূরে মুক্তারের মধ্যে আরেকটি ব্যাপার এসেছে, কোরবানির পশুর বয়স উট 5 বছর হতে হবে, অর্থাৎ যে পশুগুলো আমরা কোরবানি করছি তাদের বয়সের একটা সীমারেখা, উট 5 বছর, গরু 2 বছর, ছাগল দুম্বা দুম্বি ভেড়া ভেড়ি 1 বছর, এর চেয়ে কম বয়সী হলে কোরবানি জায়েজ হবে না। বেশি হলে জায়েজ বরং উত্তম, তবে দুম্বা কিংবা ভেড়ার 6 মাস বয়সী বাচ্চা যদি দূর থেকে দেখতে 1 বছরের মনে হয়, তা দ্বারা কোরবানি জায়েজ। বাহারে শরিয়তের তৃতীয় খণ্ডের 340 পৃষ্ঠায় কোরবানি সম্পর্কিত আরও একটি সতর্কতা আমাদেরকে বয়ান করা হয়েছে, এরশাদ করা হয়েছে, কোরবানির পশু ত্রুটিমুক্ত হওয়া আবশ্যক। ভালো করে স্মরণ রাখি আমরা যেই শুনলাম সূরা বাকারার তর্জমা তাফসিরের মধ্যে, যে ওই গোত্রের লোকেরা আল্লাহ তাবারক ও তালার দরবারে বারবার প্রশ্ন করছেন মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন আল্লাহ তাআলার দরবারে সেটা কেমন হবে, রং কী হবে। তো এখানেও এর কিছু নিদর্শন বা এই বয়ানটা এখানে করা হয়েছে। কোরবানির পশু ত্রুটি মুক্ত হওয়া আবশ্যক, যদি সামান্য ত্রুটি থাকে যেমন কান ছিঁড়া বা কানে ছিদ্র থাকা, ওই পশু দিয়ে কোরবানি করলে তা মাকরু হবে, আর বেশি ত্রুটি থাকলে কোরবানি হবে না। দুররে মুক্তারের মধ্যে কোরবানির আরও একটি বিশেষ দিক নির্দেশনা আমাদের জন্য দেওয়া হয়েছে, আর সেটা এরকমের, এমন পাগল পশু যা বিচরণ করে না, এতই দুর্বল যে হাড়ের ভিতর মগজ নেই, আর এটির চিহ্ন হলো সেটি রুগ্ন হওয়ার কারণে দাঁড়াতে পারছে না, এমন দুর্বল পশুর কথা এখানে বলা হয়েছে। অন্ধ বা এমন কানা যার অন্ধত্ব প্রকাশ্যে দেখা যাচ্ছে, এমন অসুস্থ যার অসুস্থতা প্রকাশ্যে বোঝা যাচ্ছে, অর্থাৎ যেটা অসুস্থতার কারণে ঘাস খায় না, অথবা এমন খোরা বা ল্যাংরা যে হেঁটে কোরবানি যেখানে দিবেন, যে স্থানে কোরবানি হবে সেখানে হেঁটে যেতে পারছে না, যেটার জন্ম থেকেই কান না থাকা বা একটি কান না থাকলে, জঙ্গলের পশু যেমন নীল গাভীর, জঙ্গলের ছাগল অথবা হিজড়া পশু যেটাতে নারী ও পুরুষ উভয়ের নিদর্শন বিদ্যমান থাকলে, এমন ধরনের ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে, মাকরু কখনো আবার কখনো কোরবানি হবে না। ফতোয়ায় আলমগীরির পঞ্চম খণ্ডে কোরবানির ব্যাপারে আরও একটি সতর্কতা এখানে বর্ণনা করা হয়েছে, পশুর জন্ম থেকে শিং না থাকলে ওই পশু দিয়ে কোরবানি জায়েজ হবে, আর যদি শিং ছিল কিন্তু ভেঙে গেছে, যদি গোড়াসহ ভেঙে যায় তবে কোরবানি হবে না, আর যদি উপরে সামান্য অংশ ভেঙে যায়, গোড়া অক্ষত থাকে তবে কোরবানি হয়ে যাবে। এই বিষয়গুলো আমরা অনেক সময় যাচাই বাছাই না করে নিজের কোরবানি করে দেই, অথবা টাকা কাউকে দিয়ে দেই এমন অজ্ঞ লোককে যে আমার এই টাকা দিয়ে আপনি কোরবানি করে দিয়েন, কিন্তু সেটা কিভাবে হলো, যখন তাকে অজ্ঞ লোককে আপনি টাকা দিয়েছেন, সে কোরবানির জন্য গরু কিনে নিয়ে আসছে, আনার পরে আপনিও তেমন জানলেন না অথবা সেও জানে না, এমন ত্রুটিযুক্ত কোরবানির পশু নিয়ে আসা হলো আর যার মাধ্যমে কোরবানি হবে না অথবা মাকরু হয়ে যাবে। বাহারে শরিয়াতের তৃতীয় খণ্ড এবং দুররে মুক্তারের মধ্যেও আরও একটি ব্যাপার এখানে বর্ণনা করা হয়েছে, কোরবানি করার সময় পশু লাফালাফি বা হেসকাহেসকি করার কারণে দোষ ত্রুটি সৃষ্টি হয়ে গেল, এ দোষ ক্ষতিকারক নয়, অর্থাৎ কোরবানি হয়ে যাবে। লাফালাফি বা হেসরাহেসরি দ্বারা দোষ ত্রুটি সৃষ্টি হয়ে গেল এবং ছুটে পালিয়ে গেল, আর শীঘ্রই ধরে আনা হলো এবং জবেহ করা হলো, তখনও কোরবানি হয়ে যাবে। আমরা অনেক সময় চিন্তিত থাকি যে কোরবানির পশুটা রশি দিয়ে বান্ধার পরেও সে পাগলামি করছে, একটু ছোটাছুটি করছে বা দৌড়দৌড়ি করছে, অথবা এমনভাবে শিং নাড়াচাড়া করছে কিছুর সাথে বেজে, ওই সময় যখনই আপনি কোরবানি করবেন তখনই সেই পশুর শিংটা হালকা একটু ভেঙে গেল। তো এটাই এখানে বলা হয়েছে কি কোরবানি হয়ে যাবে। আর উত্তম হচ্ছে পশু জবে করার নিয়ম জানা থাকলে নিজের কোরবানি নিজের হাতেই করা, আর এটা সুন্নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিজের কোরবানির পশু নিজে হাতেই জবে করা। যদি ভালোভাবে জবে করার নিয়ম জানা না থাকে তবে অন্য ব্যক্তিকে কোরবানির পশু জবে করার জন্য নির্দেশ দিতে পারেন, অর্থাৎ তাকেও দিতে পারেন যে ভাই আপনি আমার পশুটা কোরবানি করে দেন, তবে সেক্ষেত্রে কোরবানি দেওয়ার সময় নিজে উপস্থিত থাকাটা সবচেয়ে উত্তম একটি কাজ। অনেক মানুষ সামনে থাকে না, যা গত একটি পর্বেও আলোচনা করছিলাম যে কোরবানির দিন অর্থাৎ এর আগের যে রাতটা অতিবাহিত হয়েছে সেটা চাঁদ রাত, আর এই চাঁদ রাতে মানুষ গরুর বাজারে থাকে, বন্ধুবান্ধবের আড্ডায় থাকে, কোরবানির সময় নিজের সামনে থাকে না, মনে করে দরকার নেই বা থাকতে হবে না, কিন্তু বলা হয়েছে উপস্থিত থাকা, নিজের কোরবানি দেওয়ার সময় নিজেকে উপস্থিত থাকা, আপনি জবেও করেন বা না করেন, আপনি নিজের হাতে নেন বা না নেন, অন্য কাউকে দিয়ে করাচ্ছেন, তো উপস্থিত থাকাটা উত্তম বলা হয়েছে। বাহারে শরিয়াতে আরেকটি ব্যাপার এখানে এসেছে, পশু কোরবানি দেওয়ার পর এটির পেট থেকে জীবিত বাচ্চা বের হলে তাও জবে করে দিবে এবং এটির অর্থাৎ সেই বাচ্চার মাংস খাওয়া যাবে, আর মৃত বাচ্চা হলে মৃত জন্তু হিসাবেই ফেলে দিবে আর সেটা খাবে না। এবং দুররে মুক্তারের নবম খণ্ডের মধ্যে আরও একটি বিষয় আমাদেরকে স্পষ্ট করেছেন যে কিভাবে কোরবানির আরও সতর্কতা আমরা অবলম্বন করতে পারি। অন্যকে দিয়ে কোরবানির পশু জবে করানোর সময় নিজেও ছুরির উপর হাত রেখে উভয় মিলে জবে করলে উভয়ের উপর আল্লাহু আকবার বলা ওয়াজিব। অনেক সময় অনেক কোরবানিদাতা ভয় পায় গরুর কাছে যেতে ভয় পায়, অনেক সময় ছুরি চালাতে ভয় পায়, সবাই একরকমের না। তো যিনি কোরবানি দিতে যান বা ছুরি চালাতে যান তিনি ডাকেন, ভাই আপনি আসেন, আপনিও ধরেন, আপনিও হাত লাগান। যখন কোনো ব্যক্তি উভয়ে, অর্থাৎ একজন ছুরি চালানোর জন্য ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব, কোনো দাওয়াত ইসলামের মুবাল্লিগ সেখানে উপস্থিত, আর তাকে দিয়েই আপনি কোরবানি করাচ্ছেন, সে ছুরি চালাবে আর তিনি ডাকলেন বা আপনিই গেলেন ছুরির উপর হাত রাখার জন্য, তো বলা হয়েছে উভয়ের উপর বিসমিল্লাহ বলা ওয়াজিব। অনেক সময় যিনি দাতা আছেন, কোরবানি করছেন, তিনি কিছু বলেন না, শুধু হাত রাখেন, তো বলা হয়েছে উভয়কেই বিসমিল্লাহ বলা ওয়াজিব। একজনও যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহ পাকের নাম ছাড়া দেয় বা অন্যজন আল্লাহ পাকের নাম নিচ্ছে আমার নেওয়ার প্রয়োজন নেই এই ধারণা করে আল্লাহ পাকের নাম বাদ দেয়, তাহলে উভয় অবস্থায় পশু হালাল হবে না। একজনে দিল আমার দেওয়া লাগবে না, বা যিনি মেইন যার হাতে ছুরি আছে সে ছুরি চালাবে, সে শুধু বিসমিল্লাহ বলল, আল্লাহ পাকের নাম নিল, আর আমার নিতে হবে না, আমি তো মাত্র হাত লাগালাম বা হাতটা রাখলাম, তো উভয় ক্ষেত্রেই এখানে বলা হয়েছে হালাল হবে না। সদরুস শরিয়া বদরুত তরিকা হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ আলী আজমী রাহমাতুল্লাহি তাআলা বলেন, যে সমস্ত রক জবেহের সময় কাটা হয় সেগুলো হলো চারটি রক। চারটি রক কাটার এখানে হুকুম এসেছে বাহারে শরিয়াতের তৃতীয় খণ্ডের মধ্যে। একটি পশু আপনি জবাই করছেন, একটি পশু কোরবানি করছেন, তো গলার চারটি রক, যেটা আপনার শ্বাস আসা যাওয়া করে, যেটা দিয়ে আপনার খানা পিনা পানি গ্রহণ করে পশু, এই দুইটি এবং পাশে আরও দুটি রক্ত প্রবাহিত হওয়ার জন্য বা রক্ত চলাচলের জন্য দুটি রক রয়েছে, এই দুটিও রক, টোটাল চারটি রক কাটতে হবে জবাই করার সময়। যদি সেখান থেকে তিনটি রক কাটা হয়ে যায় তবে অধিকাংশ হয়ে গেল, হালাল হয়ে যাবে। আর বলা হয়েছে সতর্কতার জন্য, যদি চারটি রগেরই অর্ধেক 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 করে কাটা হয়, চারটি রক এমন অর্ধেক অর্ধেক কাটা হলো, তবে বললো এখানে এটা হালাল হবে না। এই জন্য আমাদেরকে সতর্কতার সাথে এভাবে গরুগুলো আমরা কোরবানি করব, পশুগুলো কোরবানি করব, যেন আমার দ্বারা কোনো একটা ভুল হলো আর সে ভুলের কারণে পশুটি হালাল হলো না, অথবা আমার ওই ব্যক্তির কোরবানিটাও জায়েজ হলো না বা কোরবানিটাই হলো না, এই দায়ভার কে নেবে? আমরা যারা ছুরি চালাই বা কোরবানির পশু জবাই করি, আমাদের উচিত যেন আমরা এদিকে দৃষ্টি রাখি, যেন আমার একটা ভুলের কারণে এই ব্যক্তির কোরবানিটা যেন নষ্ট না হয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কোরবানির বিষয়ে কিছু সতর্কতা জানলাম, বিভিন্ন কিতাব থেকে মাসলা মাসাইল জানলাম, এখন পশুর প্রতি দয়া করাটাও কোরবানির সময় এটা অনেকটাই কমে গেছে, এবং আমাদের না জানা থাকার কারণে, ইলিম না থাকার কারণে কোরবানির পশুর প্রতি আমাদের একটু জুলুম অত্যাচারটা বেশি হয়ে যায়। এ বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। এর আগে জান্নাতি পশু সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ছাগলকে সম্মান করো আর তার শরীর থেকে মাটি ঝেড়ে দাও, কেননা সেটা জান্নাতি পশু। ছাগল দিয়েও আমরা অনেকে কোরবানি করি, ব্যক্তিগতভাবে এককভাবে যে কোরবানিগুলো হয় অনেক সময় ছাগল দিয়েও করি। ছাগলকে বলা হয়েছে জান্নাতি পশু, এটাকে মায়া মহব্বত আদর করার কথা বলা হয়েছে। শরীর থেকে মাটি ঝেড়ে দাও, কেননা এটাই জান্নাতি পশু। গরু মহিষ ইত্যাদিকে মাটিতে ফেলার পূর্বে কেবলার দিকটা নির্ধারণ করে নিতে হবে, কেবলা কোন দিকে আছে এটাকে নির্ধারণ করবেন মাটিতে শোয়ানোর পূর্বেই। মাটিতে শোয়ানোর পর বিশেষভাবে পাথুরি শক্ত ভূমিতে ধাক্কাধাক্কি করা বা টানা হেসরা করা, কেবলামুখী করা, বোবা পশুর প্রতি কষ্ট দেওয়া হয় এটা। অনেক সময় আমরা শহরের বাড়িগুলোতে কি হয়, আমাদের ফ্লোরগুলো পাকা থাকে, শহরের বাড়িতে উঠান যেটাকে বলি আমরা, আঙ্গিনা যেটাকে বলি, শহরের বাড়িতে এটা পাকা থাকে, আর সেখানে যখন আপনি একটা কোরবানির পশুকে শোয়ালেন, এরপর আগে থেকেই কেবলাকে নির্ধারণ করলেন না, পশ্চিমকে নির্ধারণ করলেন না, কেবলা নির্ধারণ না করার কারণে এখন ওই বোবা পশুটাকে শোয়ালেন, এরপর ওই পাথরের উপরে, পাকার উপরে, ঢালাইয়ের উপরে আপনি ঘুরালেন এটাকে, তো এটা তার জন্য কষ্ট হয়ে যায়। জবেহ করার সময় চারটি রক কাটতে হবে, এ ব্যাপারে যে আলোচনা একটু আগেই হলো, কমপক্ষে তিনটি রক কাটতেই হবে, এর চেয়ে বেশি কাটবেন, অর্থাৎ চারটির চেয়ে অধিক কাটবেন না, যাতে ছুরি ঘাড়ের হাড় পর্যন্ত পৌঁছে যায়, কেননা এটা বিনা কারণে তাদেরকে কষ্ট দেয়া। অতঃপর পশু যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণরূপে ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত সেটির পা কাটবেন না, পায়ের চামড়া ছাড়াবেন না, মোট কথা জবেহর পর রুহ বের না হওয়া পর্যন্ত ছুরি লাগাবেন না। অনেক মানুষ অপেক্ষা করে না, আপনার কোরবানি হয়ে গেছে, জবেহ করা হয়ে গেছে, এখন পায়ের যে রগগুলো আছে এগুলো কেটে দেয়, চামড়াগুলো খোলা শুরু করে দেয়। তো এগুলো করা মানা হয়েছে যতক্ষণ পর্যন্ত রুহুটা বের না হয়। কিছু কসাই গরু দ্রুত ঠান্ডা করার জন্য জবে করার পর ঘাড়ের চামড়া উল্টিয়ে এরপরে আপনার ছুরি ভিতরে প্রবেশ করিয়ে দেয়। ঘাড়ের চামড়া যখন জবে হয়ে যায় তখন চামড়াটা উল্টো করে, উল্টো করে এরপরে ভিতরে ছুরি প্রবেশ করিয়ে দেয় যেন হৃৎপিণ্ডের রগ কেটে যায়। একইভাবে ছাগল জবে করার সাথে সাথে দেহ থেকে ঘাড় পৃথক করে ফেলা। বোবা পশুর উপর এরকমের অত্যাচার করা উচিত নয়। যে ব্যক্তি এ ধরনের কাজ করতে দেখবে তার অবশ্যই উচিত হবে কোনো কারণ ছাড়াই পশুদেরকে এরকম কষ্টদাতাকে বাধা প্রদান করা। আপনি মালিক আছেন বা আপনি জানেন এই বিষয়টা যে এমন করলে পশুটি কষ্ট পায়, তো আপনি তাকে নিষেধ করেন, ভাই 5-10 মিনিট আপনি সময় নেন, এরপরে এটা ঠান্ডা হোক, এরপরে আপনি আপনার কাজগুলো করেন। কেননা কসাইদের হাতে সময় থাকে না, তারা হয়তো একদিনে 3-4 গরু কি কাজ করে, বিভিন্ন বাড়িতে যেতে হয়, তারা আগে থেকে কন্ট্যাক্টে রাখে, কাজ রাখে যে আমি আপনার বাড়িতে সকাল 8 আসবো, আপনার বাড়িতে 10 আসবো, আপনার বাড়িতে 12 আসবো, তো 2 ঘন্টার মধ্যে তাকে পৌঁছাতে হবে। সে এখন তাড়াতাড়ি করবে, কোরবানি হওয়ার সাথে সাথে সে চাইবে ছুরি দিয়ে রককে কেটে তাড়াতাড়ি করে ঠান্ডা করে এরপরে চামড়া খোলার জন্য চাইবে। তো আপনি বলবেন এটা করতে দিবেন না, এটা কষ্ট দেওয়া হয় পশুকে। যদি সামর্থ্য থাকা সত্ত্বেও বাধা প্রদান না করে, অর্থাৎ যে কেউ দাঁড়িয়ে দেখলো এটা সামর্থ্য আছে বাধা প্রদান করতে পারে, আর বাধা প্রদান না করে তবে নিজেও গুনাগার হবে এবং জাহান্নামের হকদার হবে। দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতামতুল মদিনা কর্তৃক প্রকাশিত 1197 পৃষ্ঠা সম্মিলিত বাহারে শরীয়তের 16 খণ্ডের 259 পৃষ্ঠায় রয়েছে, পশুদের উপর জুলুম করা বন্দি কাফিরদের উপর জুলুম করার চেয়েও জঘন্য, আর বন্দীদের উপর জুলুম করা মুসলমানদের উপর জুলুম করার চেয়েও জঘন্য। কেননা পশুকে সাহায্য করার জন্য আল্লাহ পাক ব্যতীত কোনো সাহায্যকারী নেই। এ অসহায়কে এ জুলুম থেকে আর কে রক্ষা করবে? এজন্য পশুদের প্রতি যেন জুলুম না হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে। জবে করার পর রুহ বের হওয়ার আগে ছুরি চালিয়ে বোবা পশুকে বিনা কারণে কষ্ট দানকারীকে ভীত হওয়া উচিত। কখনো আবার যেন মৃত্যুর পর শাস্তির জন্য পশুকে নিয়োজিত করা না হয়। বলা হয়েছে যারা এই কাজগুলো করে কোরবানির পর তাড়াতাড়ি যেন রুহুটা বের হয়ে যায়, শান্ত হয়ে যায়, এর জন্য সে ছুরি চালায়, পায়ের রগ কেটে দেয়, হৃৎপিণ্ডে আঘাত করে। বলা হয়েছে এমনটা যেন না হয়, আপনার ইন্তেকালের পর ওই পশুকেই যেন পাঠানো না হয় যে আপনাকে ভয়ভীতি দেখানোর জন্য। মানুষ অন্যায়ভাবে পশু পাখিকে মারলো বা ক্ষুধা পিপাসায় রাখলো বা সেটার ক্ষমতার বাইরে কাজ নিল, অর্থাৎ যতটুকু ক্ষমতা আছে, শক্তি আছে, তার বাইরে কাজ নিল, তবে কেয়ামতের দিন তার কাছ থেকে ততটুকু প্রতিশোধ নেওয়া হবে যতটুকু সে পশুর উপর জুলুম করেছে বা সেটাকে ক্ষুধার্ত রেখেছে, তার উপর কিছু জুলুম চালিয়ে দিয়েছে। যেমন প্রিয় নবী রসুল আরবে হুজুর পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম জাহান্নামে এক মহিলাকে এই অবস্থায় দেখলেন যে ঝুলন্ত অবস্থায় আছে, আরেকটি বিড়াল তার চেহারা ও বুকে আশ্রাত ছিল, তাকে ততটুকু শাস্তি দেওয়া হচ্ছিল যতটুকু ওই মহিলা সেটিকে দুনিয়ায় বন্দি করে এবং ক্ষুধার্ত রেখে কষ্ট দিয়েছিল। এই বর্ণনার হুকুম সকল পশুদের ব্যাপারে ব্যাপকভাবে বর্ণিত রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে পশুকে কষ্ট দেওয়া থেকে, কোরবানির পশুকে সঠিকভাবে জবেও করার ব্যাপারে এবং কোরবানিদাতা যারা আমরা আছি আমাদেরকেও যেন সঠিক নিয়মগুলো মেনে যেই যেই শর্তগুলো, যে যে হুকুম আহকামগুলো কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, আজকের অনুষ্ঠানে আলোচনা করা হয়েছে, এই বিষয়গুলো যেন আমরা মাথায় রাখতে পারি এবং এই ব্যাপারে সতর্ক থেকে যেন আমি সঠিকভাবে শুদ্ধভাবে কোরবানি করতে পারি। আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আগামী পর্বে আবারও ঐতিহাসিক কোরবানি অনুষ্ঠানে নতুন একটি টপিক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।